আপনি কি আমাদের বলবেন যে ইসলাম সংখ্যালঘুদের নিরাপত্তায় কিরকম ব্যবস্থার কথা বলেছে?
ইসলামের দৃষ্টিতে নিরাপত্তা, জান মাল ইজ্জত ইত্যাদির নিরাপত্তার ক্ষেত্রে একজন মুসলিম ও মুসলিমকে কোনো পার্থক্য করে না। এমনকি যদি কোনো মুসলমানের হাতে কোনো অমুসলিম নিহত হয় মুসলিম সমাজে, তবে শরিয়া আইন হইল যে ওই মুসলিমকে খুনে দেয়, মানে মুসলিমকে খুনি হওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর ঠিক এমনি ভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন তার বিখ্যাত বিদায় হজের ভাষণেও যে তাদের সম্মান এবং তাদের জান তাদের মাল আমাদের জান আমাদের মাল আমাদের সম্মানের মতোই বিবেচ্য। এবং তিনি এই কথা বলেছেন অন্য একটা রেবা হাদিসের মধ্যে যে আমি তোমাদেরকে বিশেষভাবে ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম যারা মানে অন্য ধর্মাবলম্বী তোমাদের সমাজে বাস করে তাদের প্রাণ এবং তাদের ধন সম্পদ রক্ষার ব্যাপারে। এই ধরনের একাধিক হাদিস এবং শরিয়া আইনের মধ্যে এটা বিস্তারিত উল্লেখ রয়েছে। সুতরাং এটা একটা ধর্মীয় কর্তব্য বটে, সামাজিক কর্তব্য বটেই, ইসলামের দৃষ্টিতে ধর্মীয় কর্তব্য যে মুসলিম সমাজে যে সমস্ত মুসলিমরা বসবাস করেন তাদেরকে রক্ষা করা, নিরাপত্তা প্রদান করা সব ধরনের।
এখন ধরেন যে আমাদের এক্ষেত্রে যে মাঝে মধ্যেই সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনি, সেক্ষেত্রে আলেম সমাজ বা ইসলামী চিন্তাবিদরা কি ভূমিকা রাখেন?
আমাদের আমাদের সমাজে অর্থাৎ বাঙালি সমাজে, বাংলাদেশি সমাজে যে আপনার সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে বা তাদের উপাসনায় হামলা হয়েছে, এর পিছনে বিশ্লেষণ করলে দেখা যায় মৌলিকভাবে ধর্মীয় কারণের চেয়েও পার্থিব স্বার্থের দ্বন্দ্বে এইসব হয়েছে বেশি। কেউ মানে কোন সংখ্যালঘুর সম্পত্তির প্রতি লোলুপ দৃষ্টি দিয়েছে তো তখন ধর্মীয় জিনিস তুলে তাদের উপরে হামলা করেন। এই জিনিসটা অত্যন্ত ইসলামের দৃষ্টিতে ঘৃণ্য, অপছন্দনীয় এবং এই ব্যাপারে ওলামা একরামের যে দায়িত্ব সামাজিক ভাবে মানুষকে সচেতন করা, এটা আলেমরা করে আসছেন। কিন্তু ব্যাপারটা হলো যে আলেমদের বক্তব্য মিডিয়াতে তেমনটা আসে খুব কমই, এবং দ্বিতীয় হলো তাদেরকে সমাজে হাইলাইট করা হয় কমই, যার কারণে এই কথাটা এতটা প্রচারিত হয় না। তাহলে আমি নিজেও জানি যে অনেক ইমাম সাহেব সম্পর্কেও জানি যে তারা এ বিষয়ে তাদের খুতবাতেও বক্তব্য রাখে।
তো 70 মানে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় তখনও তো ধরেন যে একটা তো সাধারণ মানুষের উপর আক্রমণ, হামলা, নির্যাতন, সংখ্যালঘুদের উপরে তো নির্যাতন হয়েছে। আপনি তো মুক্তিযোদ্ধা এবং ওই সময় আপনি তো মুক্তিযোদ্ধা, ওই সময় আপনারা কি ধরনের ভূমিকা পালন করেছেন?
ওই সময় আপনার সংখ্যালঘুদের উপরেও সাধারণভাবে বা যারা আছে তাদের উপরে তো হামলা হয়েছে, বিশেষ করে সংখ্যালঘুদেরকেও টার্গেট করা হয়েছিল। পাকিস্তান চেয়েছিল মানে একটা জাতি গোষ্ঠীকে বিনষ্ট করে দিতে, ধ্বংস করে দিতে। এই বিষয়টা সাধারণভাবে আলেমরা আপনার যারা ধর্মীয় নামে এই পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছেন তাদের মধ্যে আলেমদের সংখ্যা খুব বেশি ছিলেন না, অধিকাংশই ছিলেন ওই তৎকালীন ছাত্র সংঘ এবং জামাত ইসলামী যারা সদস্য ছিলেন, বা ওই কিছু ইসলামের নামে রাজনৈতিক পার্টি ছিল তারাই ছিল। এমনি সাধারণভাবে যারা আলেম তাদের তারা স্বাধীনতার পক্ষে ছিলেন এবং তখন তারা বিভিন্নভাবে বহু সংখ্যালঘুকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমি দেখেছি এই এই আসলে মুক্তিযুদ্ধের বিষয়টা আপনি সুন্দর প্রশ্ন করছেন, আপনাকে এই কারণে ধন্যবাদ। এবং আলেম সমাজের যে অবদানটা মুক্তিযুদ্ধের সময় এই জিনিসটা খুবই অবহেলিত রয়ে গেছে আমাদের কাছে।
আরেকটা বিষয় প্রশ্ন
গবেষণা করা দরকার।
জি, আপনি কি এমনিতে এই পরবর্তী সময় যেটা হয়েছে যে আমরা এরশাদ সামরিক শাসনের আমলে ঢাকা শহরে একটা সংখ্যালঘুদের আক্রমণ হয়েছে, এটা আমরা আমরা জানি রামুতে আবার সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর জানি,
হ্যাঁ
মানে
হ্যাঁ
আপনাদের এই সময় আপনার আপনাদের কোনো সম্মিলিত ভূমিকা ছিল কিনা এইটা প্রতিরোধে?
এই সময় তো আমার জানা মতে তো প্রায় সব আলেমই পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছেন অনেকেই, এবং কি হেফাজতের হুজুররাও বিবৃতি দিয়েছেন। এটা তৎসময় পত্রিকাগুলিতে এই বিবৃতিগুলি মানে পাওয়া যাবে এখন।
আমাদের দেশের আলেম সমাজ, বাংলাদেশের আলেম সমাজ সংখ্যালঘুদের কি আশ্বাস দিতে চায়, তাদের প্রতি তাদের কি বক্তব্য হবে?
সেই বক্তব্যই যে বক্তব্য রসুল করিম সাল্লাহ আলী সাহেব দিয়েছেন, যে আমরা এটা আলেম সমাজও মনে করেন নবীর উত্তরাধিকারী হিসাবে, যে তাদের তাদের জান, তাদের মাল, তাদের সম্পদ, তাদের ইজ্জত আবরু সব আমার মতোই, এমনকি আমার চেয়ে বেশি গুরুত্ব রাখে।